ক্লাস 12-কে আমি পড়াচ্ছি লাচমানের মা। গল্পটা লেখা মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী সম্বন্ধে দু একটা কথা গতদিন বলেছিলাম, আজও দু একটা কথা বলবো যেগুলো জানাটা উচিত সকলে, কারণ এখান থেকে লেখিকা এতটাই আমাদের বাংলা সাহিত্যে বিখ্যাত, তার শুধু বাংলা সাহিত্যে নয়, তার সমাজসেবামূলক কাজের জন্য তিনি যেভাবে বিখ্যাত, সুতরাং তার জীবন থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তাই আমি বলছি, জন্মটা তো আমরা জানি, জন্ম হয়েছিল 14ই জানুয়ারি 1926 সালে। মৃত্যুটা লেখা নেই, মৃত্যুটা গতদিন আমি বলিনি, মৃত্যু হচ্ছে 28শে জুলাই 2016, 28 জুলাই 2016, এটা হচ্ছে মৃত্যু। আচ্ছা, মহাশ্বেতা দেবীর ছোট গল্পের মধ্যে আছে অনেক কটা, কয়েকটা গল্প আমি বলছি। সেটা হচ্ছে হারুন সালেমের মাসি, বান বয়াকার দন্তের ন, শিকার সাঁঝ সকালের মা, শিকার সাঁঝ সকালের মা। আর একটা গল্প হচ্ছে বাইন, বৈচন্দ্রবৃন্দ আকার উন্তুস তয়কার দন্তের ন। আরেকটা গল্প হচ্ছে বেহুলা, বয়কার হৈশু লয়কার। আচ্ছা, মহাশ্বেতা দেবীর মায়ের নাম ছিল ধরিত্রী দেবী, ধরিত্রী ধর ঐশী তৈরফলা দীর্ঘী, ধরিত্রী দেবী। তিনি ছিলেন লেখিকা এবং সমাজকর্মী, অর্থাৎ সমাজ সেবামূলক বিভিন্ন কাজে তিনি যুক্ত ছিলেন, ধরিত্রী দেবী। আর মহাশ্বেতা দেবীর স্বামীও একজন বিখ্যাত ব্যক্তি, সারা বাংলা তার নাম জানে। তার স্বামীর নাম হচ্ছে বিজন ভট্টাচার্য, তিনি হচ্ছে নাট্যকার এবং অভিনেতা, নাটকের অভিনেতা, বিখ্যাত একজন নাট্যকার। তার বিখ্যাত নাটক হচ্ছে নবান্ন, আরও অনেক নাটক আছে, আর তিনি একজন ভালো অভিনেতা। এই আমরা কিছু তথ্য আমরা পেলাম। গতদিন লক্ষ্মণের মা সম্বন্ধেও আমি বলেছিলাম, কিন্তু কয়েকটা কথা আমি একটু বলছি। গতদিন একটা জায়গায় আমি হয়তো বলেছিলাম যে সিপাহী বিদ্রোহ, 1857 সালে সিপাহী বিদ্রোহটা, যেটা সারা ভারতে যেদিন ছড়িয়ে গিয়েছিল, বিদ্রোহের আগুন জ্বলে গিয়েছিল, সেটা 1857 সালের মিরাটে হয়েছিল এই ভারতীয় বিদ্রোহের সূচনা। এটা হয়তো বলেছিলাম গতদিন, 10ই জুন, ওটা 10ই জুন হবে না, ওটা 10ই মে হবে, আমি ওটা ভুল করে বলে ফেলেছি। আর এক প্রকার শুরু হয়েছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, সেটা 29শে জুন, এই 29শে মে শুরু হয়েছিল, না 29শে মে নয়, ওটা শুরু হয়েছিল হচ্ছে 29শে মার্চ, 1857 সালেরই 29শে মার্চ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে শুরু হয়েছিল। কিন্তু তারপরে যখন মিরাটে 10ই মে বিদ্রোহের আগুন জ্বলে উঠল, তখন সেখান থেকে সারা ভারতবর্ষে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তাহলে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 29শে মার্চ শুরু হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে 10ই মে মিরাটে যে সূচনা হলো, তারপরেই দাও দাও করে সেই আগুন জ্বলে উঠল বিদ্রোহের সারা ভারতবর্ষে। এই একটা জিনিস যেটা বললাম সেটা মনে রাখতে হবে। আর একটা হচ্ছে যে প্রশ্নটা আমি দিয়েছিলাম, 15টা প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে 10 নম্বর যে প্রশ্নটা দিয়েছিলাম ওটা বুঝতে হয়তো কেউ কেউ ভুল করবে। স্বামী মারা যাওয়ার পর গঙ্গার পরিচয় রানীর কাছে কে কিভাবে করে দিয়েছিলেন, রানীর কাছে কথাটা লেখা ছিল না, ওইটা লিখে নিতে হবে। স্বামী মারা যাওয়ার পর গঙ্গার পরিচয় রানীর কাছে কে কিভাবে করে দিয়েছিলেন, এইবার অর্থাৎ যমুনাবাই করে দিয়েছিলেন, যমুনাবাই কিভাবে গঙ্গাকে নিয়ে গেলেন রানী কাছে এবং যা যা তার সামনে গিয়ে বললেন সেইগুলো এখানে উল্লেখ করতে হবে। বেশ, এবার আমরা পড়ব 70 পৃষ্ঠার প্রায় মাঝামাঝি থেকে, জায়গাটা বড় একটেরে, এই পর্যন্ত পড়িয়েছিলাম। তা এখানে আমি একটু সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্যে দুটো কথা আগের কিছু সূত্র বলে নিচ্ছি, যে গঙ্গাই গল্পের মূল চরিত্র সে কে, সে একটা বুন্দেলখণ্ডী মেয়ে, অত্যন্ত পরিশ্রমী, কর্মঠ। তার স্বামী কেল্লায় ঝাঁসিকে, ঝাঁসির উত্তরপ্রদেশের ঝাঁসিকে কেন্দ্র করে আমাদের এই গল্পটা তৈরি। পটভূমিটা সিপাই বিদ্রোহ, সেটা আগেই বলেছি। তা তখনকার দিনে ঘোড়ার ব্যবহার প্রচুর ছিল, সেটা সিপাহীদের ঘোড়া ছিল। সাধারণ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় ধনী ব্যক্তিরা ঘোড়ার ব্যবহার করত, সুতরাং ঘোড়ার ব্যবহার বেশ ছিল। তাই ঘোড়ার জন্যে ঘাসের দরকার হতো, গঙ্গার স্বামী কেল্লায় প্রাসাদে সব ঘাসের যোগান দিত। একদিন স্বামী মারা যায়, ওই ঘাস কাটতে গিয়ে মাঠেই মারা যায় সাপের কামড়ে। তারপরে গঙ্গার অবস্থা কি করে চলবে, গঙ্গা সোজা রানীর সঙ্গে দেখা করে। রানীর একজন দাসী ছিল যমুনাবাই, বৃদ্ধা তিনি, তিনি গঙ্গাকে রানীর কাছে নিয়ে যান। যারাই দেখা করতে আসে, তিনটের পরে রানী দেখা করেন, যারাই দেখা করতে আসে তাকে কিছু না কিছু উপহার দেয়। কেউ সুপুরি দেয়, কেউ নারকেল দেয় বা অন্যান্য ফল ফুলরি দেয়, ওগুলো তো আর আমাদের জানাইনি, নারকেল আর সুপুরির কথাই গল্পে আছে। সেখান থেকে রানী সামান্য কিছু নেন, গঙ্গা ভুট্টা নিয়ে গিয়েছিল, কারণ গঙ্গা জানে রানী ভুট্টা খেতে ভালোবাসে। বেশ, এবার যমুনাবাই তার সঙ্গে দেখা দিয়েছিল। যমুনাবাই রানীর সামনে গঙ্গাকে নিয়ে যাওয়ার পর নিজের ছেলে রামকে নিয়ে গিয়েছিল গঙ্গা। লক্ষ্মীবাই রানী সরাসরি গঙ্গাকে জিজ্ঞাসা করেছিল তার কি দরকার। গঙ্গাও সরাসরি উত্তর দিয়েছিল যে তার স্বামী মারা গিয়েছে, সুতরাং সে কি না খেতে পেয়ে মরবে। তখন রানীর হাসি পেয়েছিল গঙ্গার কথা শুনে, আবার দুঃখও হয়েছিল। হাসিটা পেয়েছিল সে, তার নিজেরই এখন টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন মানে তার রাজ্য টাজ্য সব কেড়ে নেওয়া হয়েছে, ব্রিটিশ সরকার রাজ্য কেড়ে নিয়েছে। কিভাবে কেড়েছে, লর্ড ডালহৌসি, সেই সব কথা আমি আগের দিন আলোচনা করেছিলাম, সেগুলো এখন আর বলছি না। সুতরাং রানীকে বার্ষিক 60,000 টাকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে দেয়া হবে, তার মধ্যে দিয়ে রানীকে চালাতে হবে। তো রানীর এখন নিজেরই অভাব, সে আবার গঙ্গার কি উপকার করবে, তাই হাসি পেয়েছিল। আর দুঃখ হয়েছিল এই জন্যে যে যে রানী, রানীর কাছে এরকম দুঃখী মানুষজন এলে এর আগে রানী তাদের সাহায্য করতে পারতেন, অর্থাৎ সেই সময় রানীর স্বামী যখন বেঁচে ছিলেন তখন বা রানীর সময়ও প্রজারা সুখে শান্তিতে বাস করত, সেই দুঃখটা ঠিক মতো এখন গঙ্গার দূর করতে পারছেন না, পারবেন না, এইটা ভেবেই তার দুঃখ হয়েছিল। কিন্তু তাও রানী গঙ্গার অভাবের কথা ভেবে তার একটা বিরাট উপকার করলো। গঙ্গার দুটো গাই ছিল, গরু ছিল। তখন রানী বলেছিলেন, গঙ্গাকে বলে দিয়েছিলেন, সেই গরুর সমস্ত দুধটা তিনি কিনে নেবেন এবং অ্যাডভান্স অর্থাৎ আগাম কিছু টাকাও দিয়ে দিয়েছিলেন। তখন গঙ্গা রানীকে প্রণাম করে তার ছেলে রামকে নিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ গঙ্গার একটা উপকার হয়ে গেল, একটা হিল্লে হয়ে গেল তার, আর খাওয়া পড়া খাওয়ার অভাবটা তার আর হলো না। গঙ্গা এরপর থেকে নিয়মিত নিশ্চয়ই রানীর কেল্লায় দুধ দিয়ে যেত, তার প্রাসাদে দুধ দিয়ে যেত, তার গরুর দুধ। এইবার এই পর্যন্ত আমরা পড়েছিলাম, তারপরে আর একটা অংশ ছিল, রানীর বাড়ির অবস্থানটা কোন জায়গায় সেটা প্রয়োজনেই আমাদের জানিয়ে দিল। লক্ষ্মীতাল বলে একটা নামে একটা পুকুর আছে, রানী লক্ষ্মীবাইয়ের নামে একটা পুকুর আছে, তালাও, পুকুর, তাল, তাল অর্থাৎ তালাও, পুকুর, সেসব সেই পুকুরটার এক ধারে, ওই ধারে গঙ্গার বাড়ি। অর্থাৎ ওই জায়গাটা শহরের একটু এক কোণায়, অর্থাৎ সেখানে আশেপাশে খুব একটা বসতি নেই, একটু ফাঁকা ফাঁকা জায়গাতেই গঙ্গা বাস করে। এই যে কেনই কথাটা বলে দিল, এর উল্লেখ পড়ে আছে, আমরা পড়তে পড়তেই জানতে পারবো। এই পর্যন্ত আমরা পড়েছিলাম, এরপরে আমি পড়ছি। গঙ্গা রামকে বাড়ি এলো, গঙ্গা রানীর কাছ থেকে। গঙ্গা রামকে চারটি ভুট্টার খই আর গুড় খেতে দেয়। তারপর রাম যায় গাই চড়াতে, গরু চড়াতে যায়। গঙ্গা মাথায় দুধের ঘটি নিয়ে চলে যায় কেল্লায় দুধ দিতে, দুধ বিক্রি করতে। এইভাবেই তাদের দিন চলতে লাগলো। রামকে, আগেই বলেছি রাম হচ্ছে গঙ্গার ছেলে, একমাত্র ছেলে। মিলিটারি সাহেবরা এই কেল্লায় থাকে না, তারা থাকে কেল্লার 2 মাইল দূরে ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট মানে হচ্ছে সেনা শিবির, মিলিটারিদের শিবির। সেইখানে মিলিটারি সাহেবরা থাকে, ইংরেজ সাহেবরা থাকে। সেখানে ওদের থাকবার বাড়ি ঘর, জেলখানা কয়েকখানা, জেল সেসবও আছে, সিপাহীদের ছাউনি আছে। সিপাহি মানে মিলিটারি যারা সেনা, তাদের ছাউনিও, অর্থাৎ তাদের শিবির বা আবাস স্থলও আছে, বাসস্থানও আছে। এখানে সিপাহি বলতে আমরা বুঝব ইংরেজদের অধীনে যেসব দেশীয় সিপাহি ছিল, এদেশের লোক তারা, তাদের শিবিরও সেই ক্যান্টনমেন্টে। কেল্লায় থাকে আপিসে যারা কাজ করে সেইসব ইংরেজ। গঙ্গার বর সেখানে ঘাস জোগাত, ঘোড়া ছাড়া তো কারোরই চলে না। ঘোড়া চড়ে সবাই ঘুরে ফেরে, যুদ্ধ করে, আবার বেতো টাট্টু ঘোড়ার পিঠে চড়ে চাষিরা চাষ করে। বেতো মানে অনেক ঘোড়ার ওই একটু বেশি বয়স হয়ে গেলে বাতে ধরে, অর্থাৎ ঠিক মতো তখন দৌড়াতে পারে না পায়ের ব্যথায়, তখন ওই ঘোড়াগুলোকে ছোট ছোট টাট্টু ঘোড়া মানে ছোট ছোট ঘোড়া, ওই ঘোড়াগুলোকে চাষের কাজে লাগিয়ে দেয়। অর্থাৎ তার পিঠে চড়ে সেই দেশের, অর্থাৎ সেই উত্তর ভারতের, সেই উত্তরপ্রদেশের সেই ঝাঁসি ঝাঁসি ওই অঞ্চলে সেই সময় ঘোড়ার পিঠে চড়ে চাষবাস দেখাশোনা করত চাষিরা। গঙ্গা ঘাসের দাম চাইতে গেল, কোথায় গেল? কেল্লায়। আর গেল ওর ছেলেকে দেখতে। ওর ছেলে বলতে কার ছেলে? এক সাহেবের ছেলে, টার্নবুল সাহেবের ছেলে। তিনি রেভিনিউ বিভাগের লোক, রেভিনিউ বিভাগ পরে বলছে সেটা। রেভিনিউ বিভাগ হচ্ছে শুল্ক বা কর আদায়ের বিভাগ, ট্যাক্স, ট্যাক্স আদায়ের বিভাগ। সেই বিভাগের একজন প্রধান কর্মচারী, প্রধান একজন অফিসার র্যাঙ্কে কাজ করে টার্নবুল সাহেব, তার কাছে দেখতে গেল। আর দেখতে গেল কাকে? ওর ছেলেকে বলতে কার ছেলেকে? টার্নবুল সাহেবের ছেলেকে। তারপরেই যে কথাটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, সত্যি ছেলে নয়, আবার মিথ্যে বলাও ভুল। সত্যি ছেলে নয় আর মিথ্যে বলাও ভুল, কথাটার ইম্পর্টেন্ট লাইন। কেন বললো, কার সম্বন্ধে বললো, কোন ছেলের সম্বন্ধে, কে ভাবলো, এই নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে। সুতরাং লাইনটা খুব গুরুত্বপূর্ণ। সত্যি ছেলে নয় আবার মিথ্যে বলা ভুল, এই কথাটা আমরা বুঝতে পারবো পরের লাইনটা পড়লে। কেল্লাতে থাকে রেভিনিউ বিভাগের লোক টার্নবুল, টার্নবুল সাহেব একজন। ওর দাদা গেছেন পাঞ্জাব আর বৌদি মারা গেছেন। দাদার 7 বছরের ছেলেটা উইলিয়াম এখানেই আছে। কার কাছে? টার্নবুল সাহেবের কাছে আছে। তাহলে টার্নবুলের যে ছেলেকে গঙ্গা দেখতে গেল, সে ছেলে আসলে তার নয়, তার দাদার ছেলে, অর্থাৎ দাদার স্ত্রী, টার্নবুল সাহেবের বৌদি। তিনি মারা গেছেন, টার্নবুল সাহেবের দাদাও পাঞ্জাবে থাকেন, ছেলেটা এই টার্নবুল সাহেবের কাছেই মানুষ হচ্ছে। টার্নবুল সাহেব তার দাদার এই ছেলেটাকে মানুষ করছে নিজের সন্তানের মতো। সেই জন্যে কথাটা বললো সত্যি ছেলে নয়, অর্থাৎ সত্যি টার্নবুল সাহেবের নিজের ছেলে নয়, তার দাদার ছেলে, আবার মিথ্যে বলাও ভুল। কেন এই কথাটা বললো? কারণ টার্নবুল সাহেব তার দাদার এই ছেলেটাকে, উইলিয়ামকে, তার নিজের সন্তানের মতোই মানুষ করছে, এমনভাবে মানুষ করছে যেন টার্নবুল সাহেবই তার বাবা, তার পিতা। সেই জন্যে কথাটা বলল, ওকে পিসিদের কাছে কলকাতায় পাঠিয়ে দিলেই হয়। কিন্তু কি যে শুরু হয়েছে 1875 এর মার্চ থেকে, এই 29 মার্চ শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। এগুলো ইতিহাসে আছে, আমি যে ডেটগুলো বললাম সেগুলো ইতিহাস বই থেকে পড়েই বললাম, সেখান থেকে ইনফরমেশনটা নিয়েই বললাম। আর এখানে যে 1857-এ সিপাহী বিদ্রোহ হয়েছিল এটা আমরা জানি, কিন্তু এখানে লেখা যে 1875, আসলে এটা প্রিন্টিং মিস্টেক, এটা 7-এর জায়গায় 5, 5-এর জায়গায় 7 হবে। এখানে সিপাহীরা খেপে উঠছে, ওখানে সিপাহীরা খেপে উঠছে, এ সময় কলকাতা অবধি যাওয়া কি সোজা? কেন বললো কথাটা? কারণ এই ঝাঁসিতে যে কোনো মুহূর্তে বিদ্রোহ লেগে যেতে পারে। সিপাহীরা বিদ্রোহ করলে কি হবে? সাহেবদের ঘরবাড়ি জ্বালাবে, তাদেরকে ধ্বংস করবে, তাদেরকে রেহাই দেবে না, তাদেরকে পুড়িয়ে মারবে। সেক্ষেত্রে এই উইলিয়াম বা টার্নবুল সাহেবের দাদার এই ছেলেটারও বিপদ ঘটে যেতে পারে। সুতরাং এগুলো সব কিন্তু গঙ্গা ভাবছে। গঙ্গা কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পারবো, গঙ্গা কিন্তু এই টার্নবুল সাহেবের দাদার ছেলে বিলকে ভীষণ ভালোবাসে। উইলিয়াম তার আসল নাম, ছোট নামটা হচ্ছে বিল। উইলিয়াম বা বিলকে ভীষণভাবে ভালোবাসে, একদম নিজের সন্তানের মতোই প্রায় ভালোবাসে। সেসব পরিচয় আমরা আস্তে আস্তে পাবো। তাই তাকে নিয়েই, এই বিলকে নিয়েই গঙ্গার যত ভয়। বিলের যদি বিদ্রোহ লাগলে, বিলের যদি বা উইলিয়ামের যদি কিছু হয়ে যায়, উইলিয়াম আর বিল একই ছেলে, একজনারই নাম। ভালো নামটা উইলিয়াম, ছোট নামটা বিল। এর যদি কিছু হয়ে যায়, সেই জন্যে গঙ্গা ভাবছে ওকে ওদের পিসিদের কাছে কলকাতাতে পাঠিয়ে দিলেই হয়। কিন্তু 1857 সালের মার্চ থেকে যে কি শুরু হয়েছে, কী শুরু হয়েছে আমি আগেই বললাম, 29 মার্চ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে যে বিদ্রোহ দেখা দেয়, তারপর মিরাটে 10ই মে যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, তার থেকেই আস্তে আস্তে সেই আগুন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে এটাই, পৃথিবীতে বলছি ভারতবর্ষে, এটাই প্রথম ইংরেজদের এই দেশ থেকে তাড়ানো, বিতাড়িত করবার জন্যে একটা বড় মাপের বিদ্রোহ, যার ফলে ইংরেজদের এদেশের ভিত প্রায় কেঁপে গিয়েছিল। এখানে সিপাহীরা কেঁপে উঠছে, ওখানে সিপাহীরা কেঁপে উঠছে, এ সময় কলকাতা অবধি যাওয়া কি সোজা? যেখানে সেখানে বিদ্রোহের আগুন, সাহেব দেখলেই কেটে ফেলছে, মেরে ফেলছে। সুতরাং কে কিভাবে এই সাহেবের ছেলে বিলকে ওখানে পাঠাবে? ছেলেটার ডাক নাম বিল, এই যে উইলিয়াম সেই বিল। মাথাটা বড়, গাটা রোগাটে, গম্ভীর গম্ভীর চেহারা। আয়াদের কাছে থাকে বলে বেশ হিন্দি শিখেছে, আয়ারা তো এদেশীয়, শিশুদের যারা দেখাশোনা করে পরিচারিকা তাদেরকে আয়া বলে, রুগীদেরও আয়ারা দেখাশোনা করে, তা তারা ছিল সব এদেশীয়। তা তারা এদেশীয় বলে তারা হিন্দি, ওদেশের ভাষাই হিন্দি, সুতরাং বিল তাদের কাছ থেকে হিন্দি বেশ কিছুটা শিখে ফেলেছে। গঙ্গার সঙ্গে ওর খুব ভাব হয়েছে। গঙ্গার ছেলে রাম বেজায় কাল, গঙ্গার ইচ্ছা করে বিলকে বেশ কাজল পরিয়ে সাজিয়ে দেখে, ফর্সা তো, ফর্সা রঙের ওপর গঙ্গার খুব টান। গঙ্গার নিজের রঙও কালো, ওরা বুন্দেলখণ্ডি মেয়ে তো, ভীষণ কর্মঠ এবং পরিশ্রমী, সারাদিন ওই রোদে পুড়ে পুড়ে মাঠে ঘাটে রাস্তায় কাজ করে বলে ওদের গায়ের রং ওই রকম একটা কালো। সাহেবদের মতো রং অবশ্যই ওদের হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু গঙ্গার এই বিলকে দেখে গঙ্গার খুব মায়া হয়, তাকে খুব ভালোবাসে, ফর্সা রঙের ওপর ওর খুব টান। ওর ইচ্ছা করে বিলকে কাজল পরিয়ে দেখে। ছেলেটা পেটুক আছে, অর্থাৎ খেতে খুব ভালোবাসে। গঙ্গাকে দেখেই ও এসে বল, এই বিলকে আসলে দেখবার জন্যে গঙ্গা কেল্লাই এল। বিলকে দেখতে ওর খুব ইচ্ছা করে, ছোট্ট বাচ্চা একটা, সেই জন্যে সে এলো। আবার
টার্নবুল সাহেবের কাছে সে কিছু টাকাও পায় ঘাসের দাম বাবদ, সেটাও নিতে এল। একই সঙ্গে দুই কাজ হবে। ছেলেটা পেটুক আছে, কে? দিল, খেতে ভালোবাসে। গঙ্গাকে দেখেই ও এসে বলল, আমার মকাই, মকাই মানে ভুট্টা, ওদেশের একটা শব্দ মকাই। গঙ্গা নিয়েই এসেছিল বিলকে দেবে বলে, সঙ্গে সঙ্গে বলল, এই নাও। গঙ্গা ওকে একটা কুচি ভুট্টা দিল, তারপর বলল, তোমার কাকা কোথায়? ঘরে চিঠি লিখছে। গঙ্গা ঘরের দরজায় গিয়ে সেলাম করল। গঙ্গাকে দেখেই টার্নবুল সাহেব বলে উঠলেন, ঘাসের দাম চাই তো, কত দেবো বলো তো? দাঁড়াও, কোথায় যেন লেখা আছে, হিসেবপত্র লিখে রাখেন, সেইটা দেখে তিনি বলবেন। গঙ্গার বুকটা ঢিপ ঢিপ করে কাঁপল। বাপ রে, সাহেবদের সঙ্গে কথা বলা কি সোজা সাহসের কাজ? তবে গঙ্গা বুন্দেলখণ্ডি মেয়ে। বুন্দেলখণ্ডি নামের সঙ্গে একটা ইতিহাস আছে, সেটা একটু জানতে হবে। আসলে এই অনেক কাল আগে এই বুন্দেল বলে একটা যে জাতি আছে, ওরা খুব যোদ্ধা জাত ছিল। বুন্দেলরা, ওরা বাইরে থেকে এসেছিল, এসে ওই ঝাঁসি, সেটা অনেক কাল আগে, মানে এই রানী লক্ষ্মীবাঈ বা ইংরেজদের আসার অনেক অনেক আগে, সেই বুন্দেল জাতিটা ঝাঁসির বেশ কিছু অংশ বাইরে থেকে এসে দখল করে নেয়। দখল করে নিয়ে ওইখানেই তারা বাস করতে থাকে। আর যে অঞ্চলগুলো বুন্দেল জাতি ঝাঁসিতে বা তার কাছাকাছি এসে জায়গাগুলো দখল করে নেয়, সেই জায়গাটা পরবর্তীকালে নাম হয়ে যায় বুন্দেলখণ্ড। সেখানকার সেই বুন্দেলখণ্ডি মেয়ে পুরুষ প্রত্যেকে অত্যন্ত কর্মঠ, পরিশ্রমী এবং খুব যোদ্ধা জাত। এদের পুরুষরাও যেমন যোদ্ধা করে, মেয়েরাও পুরুষদের সঙ্গে সমানভাবে তাল রেখে যুদ্ধ করতে পারে এবং পরিশ্রমও করতে পারে। সুতরাং গঙ্গা বুন্দেলখণ্ডি মেয়ে, তারও তো ভয় ডর নেই, কারুকে ভয়টাই পায় না। তবে সাহেবের সঙ্গে কথা বলতে একটু বুক কাঁপে বইকে। টার্নবুল সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, কি বলবে বলো? গঙ্গা মাটির দিকে চেয়ে বলল, ঘাসের দাম এখন চাচ্ছে না, বলছে তোমাদের কেল্লাটায় কোনো বন্দোবস্ত নেই, এখানে থেকে কি প্রাণ বাঁচবে? বন্দোবস্ত মানে ভালো ব্যবস্থা নেই। এই যেখানে সেখানে এদেশীয় সিপাহীরা বিদ্রোহ করে বসছে এবং সাহেবদের মারছে, কাটছে, তাদের বাড়িঘর দোর আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাদের সম্পত্তি ধ্বংস করছে, সিপাহী বিদ্রোহে যে যা যা হয়েছিল, তা তোমরা এই কেল্লাতে সব কিছু জেনেও এই কেল্লাতে পড়ে আছো, অথচ এই কেল্লার ভালো ব্যবস্থা নেই, তোমরা নিজেদের ঠিক মতো রক্ষা করতে পারবে না, এখানেও যদি বিদ্রোহ জেগে ওঠে, কারণ তখনও ঝাঁসিতে বিদ্রোহ দেখা দেয়নি, কিন্তু আশেপাশ থেকে খবর কিন্তু আসছে, তা সিপাহীরা যদি হঠাৎ খেপে উঠে আক্রমণ করে, তোমাদের প্রোটেকশন সেরকম নেই এই কেল্লায়, তোমাদের নিরাপত্তা সেরকম নেই, তোমরা নিজেরা এখানে নিরাপদ নও, এখান থেকে কি থেকে তোমাদের প্রাণ বাঁচবে? গঙ্গা এই আগ্রহটা দেখাচ্ছে কেন? টার্নবুল সাহেবকে বাঁচাতে চাই কেন? টার্নবুল সাহেবের থেকেও তার মন প্রাণ পড়ে আছে বিলের প্রতি, উইলিয়ামের প্রতি। টার্নবুল সাহেব বাঁচলো কি বাঁচলো না গঙ্গার অত হয়তো যায় আসে না, তবে টার্নবুল সাহেব বাঁচলে বিলও বাঁচবে, উইলিয়ামও বাঁচবে। যদি টার্নবুল সাহেব বিলকে নিয়ে অন্য কোথাও চলে যায়, তবে বিলও বাঁচবে, এই আশায় টার্নবুল সাহেবকে সাবধান করে দিচ্ছে গঙ্গা। গঙ্গা আরো বলল, তোমরা কেন সাগর বা জব্বলপুরে চলে যাচ্ছ না? সাগর বলে একটা জায়গা আছে কিন্তু মধ্যপ্রদেশ, জব্বলপুর মধ্যপ্রদেশ সেই অবস্থিত সাগর, সেখানে একটা জায়গা আছে, ট্রেনে যেতে গেলে সাগর একটা স্টেশন আছে, সেই জায়গার কথাই হয়তো বলল, বা জব্বলপুর, জব্বলপুর বা সাগরের কথা বলল কেন গঙ্গা? কারণ ওই জায়গাটা এখনো বিদ্রোহের আঁচ পৌঁছায়নি, সেই জায়গাটা গঙ্গা হয়তো, গঙ্গা তো নানা জায়গায় তার কাজে ঘুরে বেড়ায় বিভিন্ন লোকজনের সঙ্গে মেশে, সুতরাং সে হয়তো জানতে পারে যে কোন জায়গাটা নিরাপদ, কোন জায়গায় বিদ্রোহের আগুন লাগতে অনেক দেরি, বা সেখানে কোন জায়গাটা সাহেবরা গেলে তারা সুরক্ষিত থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে, সেটা হয়তো সে জানে। সেই জন্যে কথাগুলো বলল যে তোমরা সাগর বা জব্বলপুরে চলে যাচ্ছ না? সঙ্গে সঙ্গে টার্নবুল সাহেব একটু বিরক্ত হলো গঙ্গার কথা শুনে। চলে যাব কেন, এসব কথা তোমায় কে বলেছে? গঙ্গা বলছে, আমায় কে বলবে, অনেক খবর পাই। তা আমায় বলছো কেন? টার্নবুল সাহেব একটু বিরক্ত চোখেই বলল, বিরক্ত কণ্ঠস্বরেই বলল। গঙ্গা চোখটা তুলে বলল, সব সাহেবরাই বুঝি গুয়ার হয়, এক গুঁয়ে জেদি হয়, ভালো কথা শোনে না, নিজেদের মাথায় যেটা থাকে সেই কাজটাই করতে চেষ্টা করে। রামদিন বলছিল বটে, রামদিন বলে একজন আর নাম করল, সে বলছিল এইরকমই, অর্থাৎ সাহেবরা ভীষণ জেদি, তাদের মাথায় যেটা চাপবে সেইটাই করবে। গুয়ার, গুয়ার বলতে জেদি বোঝায়, যার মধ্যে খুব জেদ আছে, এক গুঁয়ে। এইরকমই রামদিন, রামদিনের কাছে গঙ্গা শুনেছে সাহেবদের সম্বন্ধে। গঙ্গা এই ধরনের কথা টার্নবুল সাহেবকে বলে ফেলল, কারণ গঙ্গা আগেই গঙ্গা বলেছে যে গঙ্গার ভয় ডর একটু কম, সে বুন্দেলখণ্ডী মেয়ে, কথাটা বলে দিল যে সব সাহেবরাই বুঝি গুয়ার হয়, ভালো কথাও শুনতে চায় না, যেটা নিজেরা উচিত মনে করে সেইটাই করে। এইরকমই রামদিন বলেছিল বটে। সঙ্গে সঙ্গে রামদিনের নামটা শুনে টার্নবুল বলে উঠলেন, রামদিন, রামদিনকে? গঙ্গা বল পরিচয় দিচ্ছে, কেন তোমার বেয়ারা? বেয়ারা বলতে এখানে পিয়নকে বোঝায়, বেয়ারা, বেয়ারা মানে পিয়ন, চিঠি চাপাটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এইসব। টার্নবুল অবাক হয়ে গেল, কেন অবাক হলো পড়ে আছে, বেয়ারা, চাপরাশি, বাবুর্চি, জমাদার, খানসামা, পিয়ন, বরকন্দাজ, এদের নাম কে জানে বলো? তাহলে এই ধরনের লোক প্রচুর কেল্লার আশেপাশে সব কাজ করে চলেছে প্রতিদিন, তাদের কতজনার নাম মনে রাখা যায়? সেটা তো সম্ভব না। সেই জন্যেই টার্নবুল সাহেব অবাক হয়ে গেল, এত সব নাম কি মনে রাখা যায়? বেয়ারা বলতে পিয়নকে বোঝায় আগে, চাপরাশি মানেও বেয়ারা, পেয়াদাও বলা হয় চাপরাশি, বাবুর্চি হচ্ছে যে রান্না করে, জমাদার কাকে বলে? জমাদার হচ্ছে সেনাদলের প্রধান, কেউ জমাদার বলে, আবার পুলিশের কনস্টেবলের প্রধান তাকেও জমাদার বলে, আবার আর একটা জমাদার মানে আছে ম্যাথর, কেউ জমাদার বলে, তবে ম্যাথর কে এখানে বলা হচ্ছে না, সেনাদলের প্রধান বা পুলিশের, পুলিশ কনস্টেবলের প্রধানকেই এখানে জমাদার বলা হচ্ছে। এরা সব কেল্লায় সাহেবদের ফাই ফরমাস খাটে কাজ করে, এরা সব এদেশীয়, এদেশের সব সাহেব নয়। আবার খানসামা, খানসামা কাদের বলে? খাদ্য পরিবেশন করে যে, অর্থাৎ বাবুর্চি যে রান্না করে রান্নাঘরে, সেখান থেকে খাবার নিয়ে এসে ডাইনিং টেবিলে সবাইকে খাবার সার্ভ করে দেয়, তাদের ভাগ বিভিন্ন বাসনে ভাগ করে দেয়, তাদের বলে খানসামা। পিয়ন বরকন্দাজ, পিয়ন মানে তো আমরা জানি, বরকন্দাজ কাকে বলে? বরকন্দাজ হচ্ছে বন্দুকধারী সৈন্যদের বা বডিগার্ড, দেহরক্ষী, বন্দুকধারী দেহরক্ষীকে বরকন্দাজ বলে, বা বন্দুকধারী সৈন্যদের বরকন্দাজ বলে। তা এরা সব কেল্লাতে কাজ করে, বিভিন্ন কাজ করে, টার্নবুল সাহেবেরও কাজ করে, তাই এদের সবার নাম মনে রাখা সম্ভব নয়। এদের নাম কে জানে বলো? যাই হোক, টার্নবুল সাহেব এসব ভাবতে আরম্ভ করলো অবাক হয়ে, তারপরেই একটু কড়া কথা, কড়া গলায় গঙ্গাকে বলছে, কি বকবক করছো বলো তো, যাও কাজ করতে যাও। এই সময় বিল ঘরে ঢুকলো, কাকার টেবিলে হাঁসের পালকের কলম, কাগজ, পেন্সিল কত কি থাকে। বিল টেবিলের কাছে এসে, বিল টেবিলের কাছে এলে কাকা কিছু বলে না, সে শিশু, সে একটা বাচ্চা, ছোট বালক, তার কৌতূহল বেশি। মাঝে মাঝেই কাকার কাছে আসে, টেবিলের নানা জিনিস দেখে, দু একটা নাড়াচাড়াও হয়তো করে, কিন্তু কাকা কিছু বলে না। বিল এসেই কাকাকে সরাসরি বলল, তুমি কি গঙ্গাকে বকলে? বিল ইংরেজিতে বলল। সঙ্গে সঙ্গে টার্নবুল বলল, না বকবো কেন, বকো না, ও আমার বন্ধু। বিলের কাকা একটু হাসল। এসব কথায় কি উত্তর হতে পারে বল? অর্থাৎ ছেলে মানুষের কথা, এসব কথার কি উত্তর হয়? সুতরাং বিলের কথায় সামান্য একটু হাসল। যাই হোক, গঙ্গা চলে গেল বেয়ারা দাসীদের জটলায়। পিয়ন, বেয়ারা, দাসী, এরা এদেশীয় সেপাইরা যেখানে আড্ডা দেয়, সে তাদের একটা মজলিশ, একটা জটলা হচ্ছে। ভিড় করে তারা বিভিন্ন বিষয় আলোচনা করছে বা গল্প করছে। একসাথে সবাই মিলে ভিড় করে থাকাটাকেই জটলা বলে। সেইখানে চলে গেল। সেখানে গিয়ে গঙ্গা বলল, তোমাদের কথাই তো দেখছি ঠিক, কিছুতেই ওরা বুঝতে চায় না যে সিপাহীরা বলাওয়া করছে চারিদিকে। বলাওয়া মানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে বিদ্রোহ, ওদেশীয় ভাষা। মরবে, মরবে সব, দেখো কি হয় শেষ অবধি। বকবক করতে করতে গঙ্গা চলে গেল, যেন চুপ করে থাকবে ব্যারাকের সেপাইরা। এইসব ভাবতে ভাবতে চলছে। ব্যারাক মানে সেনানিবাস, যেখানে সৈন্যরা থাকে। কারণ সেই সব সৈন্যরা, ব্যারাকে যেসব সৈন্যরা থাকে, তারা সব এদেশীয়, তারাই সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। অন্যান্য বিভিন্ন জায়গায় যে খবর আসছে, ব্যারাক বিভিন্ন জায়গার সিপাহীরা বিদ্রোহ করছে সাহেবদের বিরুদ্ধে, এখানেও করবে, তখন সাহেবদের কি অবস্থা হয় দেখো। অর্থাৎ গঙ্গার এই সাহেবদের বাঁচানোর একটা তাগিদ পাচ্ছে শুধু বিলকে বাঁচানোর জন্য। সাহেবরা যদি এখান থেকে চলে যায়, বিলও বেঁচে যাবে। বিলের প্রতি তার এতটাই মায়া, একজন একদম নিজের সন্তানের মতো মায়া। কিন্তু নিজের সন্তান তো নয়, সাহেব টার্নবুলের দাদার ছেলে। সুতরাং তাদের গার্জিয়ান, সেই বিলের গার্জিয়ান টার্নবুল সাহেব, তিনি যা করবেন তাই হবে। গঙ্গা ইচ্ছা করলেও সে তো বিলের ওপর জোর করে একটা সিদ্ধান্ত নিতে পারে না। যেন তারা একটা সাহেবকেও ছেড়ে দেবে, কারা? এদেশীয় সেপাইরা। গঙ্গা তো সেদিন সুবেদার সাহেবের ওখানে, একদিনের ঘটনা গঙ্গার মনে পড়ল, সেই দিন কিছুদিন আগে গঙ্গা সেদিন সুবেদার সাহেবের ওখানে ঘাসের দামের জন্যে তাগাদা করতে গিয়েছিল। সুবেদার কাকে বলে? সুবেদার হচ্ছে দেশীয় সৈন্যদলের সেনাপতি। অর্থাৎ এদেশীয় সৈন্যদল, যারা এদেশীয়, যেসব সিপাহীরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করছে, অর্থাৎ এদেশের হিন্দু মুসলমান সিপাহীরা, তাদের যিনি প্রধান সেনাপতি, তাদেরকে বলে, তাকে বলে সুবেদার। তাহলে দেশীয় সৈন্যদলের সেনাপতি সুবেদার, তিনিও নিশ্চয়ই এদেশীয়। সেই কোনো এক সুবেদারের, সুবেদার সাহেবের ওখানে ঘাসের দামের জন্যে তাগাদা করতে গিয়েছিল। সহিষ্ঠা, সহিষ মানে ঘোড়া যে দেখাশোনা করে, সাহেবের সহিষ্ঠা ফট করে বলে বসল, আমাদের দিন এসে যাচ্ছে জানিস, ঘাস টাসের দাম আর দেব না। আমাদের দিন মানে কি? সেপাইদের দিন আসছে। সেপাইরা বিদ্রোহ করে সাহেবদের হাত থেকে এই দেশ নিজেদের হাতে নিয়ে নেবে। তখন সেপাইদের আইনি আইন, তারা যা বলবে তাই হবে। তাই সহিষ্ঠা মজা করে বলল যে আর আমি ঘাসের দাম টাম দেব না। চোপড়াও সঙ্গে সঙ্গে সুবেদার তার সহিষ্ঠাকে ধমকে দিল। সুবেদারের চৌধুরী বেজায় বকেছিলেন সহিষ্ঠাকে। চৌধুরী কাকে বলে? সুবেদারের চৌধুরী, সুবেদার সম্বন্ধে তো জানলাম, সুবেদারের চৌধুরী হচ্ছে সুবেদারের অধীনে যে সৈন্যরা আছে তার সেই সৈন্যের আবার যে প্রধান, সুবেদারের নির্দেশে সেই সৈন্যের প্রধান, সেই সৈন্যের যে সেনাপতি, তাকে চৌধুরী বলে। সেই চৌধুরী সহিষ্ঠাকে বকেছিলেন। গঙ্গা সময় বুঝে চেঁচাতে চেঁচিয়ে কাঁদতে শুরু করেছিল। সময় বুঝে চেঁচিয়ে কাঁদতে শুরু করেছিল মানে, অর্থাৎ সহিষ্ঠা যে কড়া কথাই বলে দিল আমাদের দিন চলে এসেছে, তো আর ঘাসের দাম টাম দেব না, আবার সেই সহিষ্ঠাকে ধমকে দিল সুবেদার, সুবেদারের চৌধুরী, তখন গঙ্গা মনে করল এইখানে যদি কাঁদা কাটা করি তাহলে কিছু উপহার আমি পেতে পারব। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বলল, আহা আমি গরিব বিধবা গো, আমাকে দেখবার কেউ নেই গো, বলে তোমরা যদি আমাকে ঘাসের দাম না দাও তাহলে আমি খাবো কি করে, এইসব নানা কথা বলতে লাগলো। ঘাসের দাম বাকি ছিল আট আনা, গঙ্গা কেঁদে কেটে আরও এক টাকা বকশিস পেয়ে গেল। ঘাসের দাম আট আনা পেল, আরও এক টাকা বকশিস উপহার পেল, কারণ ওই কান্নার জন্যেই উপহারটা পেল। চৌধুরী সাহেব অর্থাৎ সুবেদার সাহেবের চৌধুরী যখন ওই সহিষ্ঠাকে বকে দিয়েছে, তখন গঙ্গার প্রতি একটা সহানুভূতি দেখাচ্ছে চৌধুরী সাহেব, সেই জন্যেই সে সময় বুঝে কেঁদে উঠেছিল, অর্থাৎ এখানে কান্নাকাটি করলে ঘাসের দাম ছাড়াও কিছু বাড়তি পাওনা পাওয়া যেতে পারে। চকচকে রূপোর রামচাঁদি টাকা, এক টাকার নোটটা সেই যুগের, চকচকে রূপোর রামচাঁদি, রামচাঁদি বড় টাকাটা দেখে সহিষ্ঠার মাথা ঘুরে গিয়েছিল। আজকের দিনে এক টাকা নয়, তখনকার দিনে এক টাকায় অনেক কিছু হয়ে যেত। গঙ্গা বাড়ি চলে গেল। তারপর কি হলো তা তোমরা সবাই জানো নিশ্চয়। কোথা থেকে জানি? ইতিহাস থেকে জানি। অর্থাৎ সে 1857 সালের সে ভয়ঙ্কর বিদ্রোহের কথা আমরা সকলে জানি, যারা পড়াশোনা করি, যারা ইতিহাস পড়েছি তারাই জানি। সেই কথাটাই মহাশ্বেতা দেবী আমাদের জানিয়ে দিলেন। রানী বারবার সাহেবদের বলেছিলেন, সিপাহীরা খেপতে পারে, তোমরা ঝাঁসি ছেড়ে পালাও। ওরা শোনেনি। কারা? সাহেবরা শোনেনি। রানী একবার সাবধান করে দিয়েছিলেন, তোমরা এখান থেকে চলে যাও, কারণ এখানে থাকলে তোমরা মরবে সিপাহীদের হাতে। কিন্তু সাহেবরা ওই একগুয়েমি দেখিয়ে, ওই জেদ বা গোয়ার্তুমি দেখিয়ে সেখানে থেকে গিয়েছিল। আজ এই পর্যন্ত। এখান থেকে কিছু প্রশ্ন দেব, প্রশ্নগুলো করে রাখবে, ছুটি।